চার দিকে হোক প্রসার নেকির দোয়াত, উম্মত হোক খোদা ভীরু হে রাসূল।
আসুন প্রিয় ইসলাম ভাইরা, আমরা তেলাওয়াত শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই। আমি নিয়ত করে নিচ্ছি আল্লাহ এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি এবং সওয়াব লাভের উদ্দেশ্যে কুরআন পাকের তেলাওয়াত করব। আপনারা নিয়ত করে নিন সওয়াব লাভের উদ্দেশ্যে এবং আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের নিয়তে কুরআন পাকের তেলাওয়াত শ্রবণ করবেন ইনশাআল্লাহ।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبض ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم ينصركم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين الله يأتينا وهو رب العالمين صدق الله العظيم
صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه واله وسلم প্রিয় ইসলাম ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আসুন নাত রাসূল শোনার পূর্বে ভালো ভালো নিয়ত করে নেই আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য সওয়াব হাসিল করার জন্য সম্ভব হলে দুজন হয়ে বসে দৃষ্টিকে নত রেখে মদিনা মনোয়ারার দিকে ধ্যান করে। আমরা সবাই মিলেমিশে নাতে রাসুল পড়ব শুনব ইনশা আল্লাহুল কারিম।
সুধা পান করাও না মদনী মদিনে ওয়ালে, আমি যদি গুনাগার তবু মদামি তোমার, আমার সপনে আসো না মদনী মদিনে ওয়ালে, কাছে ডেকে নাও প্রিয় নবী আকা, কাছে তব দিদার আমার মা বাবা হাসরে যদি ভুলে যায় মোরে, হে নবী তুমি ভুলো না মদনী মদিনে ওয়ালে, হাসরে যেন মুখে থাকে আকা, হাসরে যেন মুখে থাকে আমারে বাঁচাও আকা, আমারে বাঁচাও প্রিয় নবী, আমারে বাঁচাও প্রিয় নবী, কাছে ডেকে নাও, কাছে ডেকে নাও প্রিয় নবী, তব দিদার দাও প্রিয় নবী, গুনাহের সাগরে ডুবে আছি আকা, গুনাহের সাগরে ডুবে আছি আমারে বাঁচাও, আমারে বাঁচাও প্রিয় নবী, আমারে বাঁচাও প্রিয় নবী, রেখে নাও প্রিয় নবী, আমায় রেখে নাও প্রিয় নবী, আকা কাছে ডেকে নাও, আকা কাছে ডেকে নাও প্রিয় নবী, তব দিদার দাও প্রিয় নবী, কাছে ডেকে নাও প্রিয় নবী, তব দিদার দাও, তব দিদার দাও প্রিয় নবী, তব দিদার দাও, তব দহিদরের দোহাই নবী আকা, তব আপন করে নাও, আমায় আপন করে নাও প্রিয় নবী, আপন করে নাও প্রিয় নবী, আকা কাছে ডেকে নাও প্রিয় নবী, তব দিদার দাও be
sallu ala al habib sallallahu ta'ala ala muhammad sallallahu alayhi wasallam salatu wa salaman alayka ya sayyidi ya rasulullah sallallahu alayhi wasallam alhamdulillah rabbil alamin was salatu was salam ala sayyidil anbiya wal mursalin أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় ইসলামী ভাইরা, দরুদে পাকের অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে। আল্লাহ তাআলার সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাকের জন্য পরস্পর ভালোবাসা পোষণকারী দুইজন যখন সাক্ষাৎ করে এবং মুসাফা করে আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করে, তখন তারা পৃথক হওয়ার পূর্বে তাদের উভয়ের পূর্বের ও পরের গুনাহকে ক্ষমা করে দেয়া হয়। যখন আমরা মিলিত হব, মুসাফা করব, দোয়ার সাথে দুরূদ শরীফ পাঠ করব, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশাদ করছেন, তাহলে উভয়ে পৃথক হওয়ার পূর্বে পূর্ববর্তী পরবর্তী গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফদালুল আমালি আন-নিয়্যাতু সাদিকা, সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল। আসুন প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা প্রতিটি ভালো কাজের পূর্বে ভালো নিয়ত করার চেষ্টা করি, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিলের জন্য, ইলমে দ্বীন অর্জনের জন্য। ইনশাআল্লাহুল করিম যা শুনব তার উপর আমল করে অন্যের নিকট পৌঁছানোর জন্য আমরা শেষ পর্যন্ত বয়ান শুনব ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আজ ইনশাআল্লাহুল করিম যে বিষয়টিতে বয়ান শুনব, আর তা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অত্যন্ত মহান একটি দিক, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা সম্পর্কে, যে রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোন কোন বিষয়ে ক্ষমতা প্রদান করেছেন আল্লাহ তাআলা, তার দু একটি বিষয় আমরা শোনার চেষ্টা করব। আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কিয়ামতের দিন আসবে তখন সকল লোকেরা একত্রিত হবে, হযরতে আদম আলাইহি সালাতু ওয়াসাল্লামের কাছে উপস্থিত হবেন এবং আবেদন করবেন, আপনি আল্লাহ তাআলার দরবারে আমাদের জন্য শাফাআত করুন, সুপারিশ করুন। আদম আলাইহি সালাম বলবেন, আমি এই কাজের জন্য নয়, বরং তোমরা ইব্রাহিম আলাইহি সালামের কাছে যাও, কেননা তিনি আল্লাহ পাকের খলিল, বন্ধু। তখন সকলেই হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিগিনা ওয়া আলাইহি সালাতু ওয়াসালামের কাছে যাবেন, তিনিও বলবেন, আমি এই কাজের জন্য নয়, বরং তোমরা হযরতে মূসা কলিমুল্লাহ আলা নবিগিনা ওয়া আলাইহি সালাতু ওয়াসালামের কাছে যাও, কেননা তিনি আল্লাহ পাকের কলিম, আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন। তখন সকলে মূসা আলাইহি সালাতু ওয়াসালাম এর নিকট যাবেন, তিনিও বলবেন, আমি এই কাজের জন্য নই, বরং তোমরা ঈসা রূহুল্লাহ আলা নবিগিনা ওয়া আলাইহি সালাতু ওয়াসালামের কাছে যাও, কেননা তিনি রূহুল্লাহ এবং কালিমাতুল্লাহ। তখন লোকেরা ঈসা আলাইহি সালাতু ওয়াসালামের কাছে যাবেন, তিনিও বলবেন, আমি এই কাজের জন্য নই, বরং তোমরা মুহাম্মাদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে চলে যাও। অতঃপর সবাই আমার নিকট আসবে, তখন আমি বলবো, আমি শাফাআত করার জন্যই রয়েছি, আমি সুপারিশ করার জন্যই রয়েছি, আল্লাহু আকবার। অতঃপর আমি আল্লাহ পাকের অনুমতি প্রার্থনা করব, আল্লাহ পাক আমাকে অনুমতি প্রদান করবেন, এবং আল্লাহ পাক আমার অন্তরের মধ্যে এমন হামদ প্রশংসা প্রদান করবেন যা এখনো আমার জ্ঞানের উপস্থিতিতে নেই। আমি সেই হামদগুলো প্রশংসা দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলার হামদ প্রশংসা করব, আল্লাহ পাকের সামনে সিজদায় অবনত হয়ে যাব, বলা হবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়া কুল ইউসমা লাকা ওয়াসাল তুতা ওয়াশফা তুশাফা, অর্থাৎ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি
মাথা উঠিয়ে নিন, বলুন আপনার কথা শোনা হবে, চান দান করা হবে, আল্লাহ আকবার শাফাত করুন কবুল করা হবে। আমি আরজ করব, ইয়া রব্বি উম্মতি উম্মতি, হে আমার রব আমার উম্মত আমার উম্মত। তখন বলা হবে যান আপনার উম্মতের মধ্যে ওই সকল ব্যক্তিদেরকে জাহান্নাম থেকে বের করে নিন যাদের অন্তরের মধ্যে যত পরিমাণ ঈমান রয়েছে, আমি গিয়ে তাদেরকে বের করে আনব, অতঃপর আবার ফিরে আসব এবং ওই হাতগুলো দ্বারা আল্লাহ পাকের প্রশংসা করতে থাকব, প্রশংসা করব, অতঃপর আবারও আল্লাহ পাকের সামনে সেজদায় অবনত হয়ে যাব। বলা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার মাথা উঠান, আপনার কথা শোনা হবে, আপনি চান আপনাকে দান করা হবে, আপনি শাফাআত করুন, সুপারিশ করুন, আপনার সুপারিশ মঞ্জুর করা হবে। আমি আরজ করব, ইয়া রব্বি উম্মতি ইয়া রব্বি উম্মতি, হে আমার রব আমার উম্মতি আমার উম্মতি। তখন বলা হবে যান আপনার উম্মতের মধ্যে ওই সকল ব্যক্তি যারা জাহান্নামে রয়েছে তাদেরকে বের করে নিন যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান রয়েছে। আল্লাহ আকবার, অতঃপর আমি যাব এবং এরূপ সকলকে বের করে আনব, অতঃপর ফিরে এসে ওই হামদগুলো দ্বারা আল্লাহ পাকের হামদ করব, অতঃপর আবারও আল্লাহ পাকের সেজদায় অবনত হব। বলা হবে একইভাবে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার মাথা উঠিয়ে নিন, বলুন আপনার কথা শোনা হবে, আপনি চান দান করা হবে, আপনার শাফাত কবুল করা হবে। আল্লাহ আকবার, আমি আরজ করব, ইয়া রব্বি উম্মতি ইয়া রব্বি উম্মতি, হে আল্লাহ আমার উম্মত আমার উম্মত। তখন বলা হবে যান যার হৃদয়ের মাঝে অন্তরের মধ্যে সরিষার দানার চাইতেও কম ইমাম রয়েছে তাদেরকেও বের করে আনুন, অতএব আমি যাব এবং এমনটি করব। আল্লাহু আকবার, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা। হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান আলাই রহমতুর রহমান তিনি বলেন, মনে রাখবেন, আমরা কখনোই নিজে থেকেই আল্লাহ পাকের হামদ করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখাবেন না। আমাদের হামদ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হামদ আল্লাহ পাকের শিখানো। যেমন হামদ প্রসঙ্গ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এবং করবেন, তা সৃষ্টি জগতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হামদ করেছেন কিংবা করবেন এটা অন্য কারো পক্ষে সম্ভব না। এজন্যই রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হচ্ছে আহমদ, অর্থাৎ যে বেশি প্রশংসা ও গুণকীর্তন বর্ণনাকারী, যিনি বেশি গুণকীর্তন পড়েছে। আরও বলেন, ওই সেজদায় হুজুর আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের অতুলনীয় প্রশংসা করবে, মাকামে মাহমুদে আল্লাহ পাক হুজুর ইসলামের এমন হামদ প্রশংসা করবেন যা কেউ করতে পারবে না। এজন্যই হুজুরে আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নাম হচ্ছে মুহাম্মদ, অর্থাৎ আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করবে, এই জন্য তার নাম হচ্ছে মুহাম্মদ, অর্থাৎ যার অনেক বেশি প্রশংসা গুণকীর্তন বর্ণনা করা হয়। হুজুরে আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনাহগারদেরকে বের করার জন্য যাবেন, এর দ্বারা বোঝা গেল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা গুনাহগারদের জন্য নগণ্য স্থানেও তশরিফ নিয়ে যাবেন। আর যদি মিলাদ শরীফ আলোচনার মাহফিলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তশরিফ আনেন তবে তা তার দয়া অসম্ভব নয়, এতে তার শান ছোট হবে না, বরং এতে আমাদের এবং আমাদের ঘরের শান বেড়ে যাবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, আপনারা শুনছিলেন মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আল্লাহ পাক আমাদের আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে কেমন শান কেমন ইজ্জত কেমন মর্তাবার মালিক বানিয়েছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ক্ষমতা প্রদান করা হয়েছে যে হাসরের ময়দানে যখন সূর্য নিকটতর চলে আসবে, আল্লাহু আকবার, সোয়া মাইল বলা হয়েছে, জমিন তামার হবে, যখন উত্তপ্ত জমিনে খালি পায়ে সবাই দাঁড়িয়ে যাবে, মানুষ ভাই বোন ছেলে বাবা মা সন্তান কেউ কাউকে চিনবে না, একজন অপরজন থেকে পালিয়ে বেড়াবে, সেই দিন সকলেই শুধুমাত্র নিজের চিন্তা ছাড়া গুনাহগাররা নিজের অন্য কিছুই করবে না, এমনই কঠিন দিনে করুণার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতিদেরকে সুপারিশ করবে, ওই কিয়ামতের ময়দান থেকে বাঁচাবে, জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করাবে। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আমাদের উচিত ওই প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত করা। প্রিয় ইসলামী ভাইয়েরা, এতে কোনো সন্দেহ নেই যে সারা বিশ্বজগতের মালিক স্রষ্টা আল্লাহ পাক, সব কিছু তারই মুখাপেক্ষী, কোনো কিছু তার আয়ত্ত ক্ষমতার বাইরে নয়, কিন্তু তিনি আপন দয়া অনুগ্রহের সৃষ্টি থেকে তার বিশেষ বান্দাদের, যেমন আম্বিয়ে কেরাম ও আউলিয়ে কেরাম রহিমাহুমুল্লাহ, বিভিন্ন ক্ষমতার উৎকর্ষতা ধন্য করেছেন। এই বিষয়টি এভাবে বোঝার চেষ্টা করুন যে যতটুকু মর্যাদার অধিকারী ছিল তাকে তার মর্যাদা অনুযায়ী ক্ষমতা প্রদান করা হয়েছে, যে যেমন সে তেমন। নিঃসন্দেহে আম্বিয়ে কেরাম আলাইহিস সালাম সেই সম্মানিত এবং পবিত্র ব্যক্তিত্ব যাদের মর্যাদা সৃষ্টি জগতের মধ্যে সবচেয়েতে উঁচু মাকামের, আম্বিয়ে কেরাম আলাইহিস সালাম। তাই তাদের দানকৃত মুজেজা, উৎকর্ষতা, ক্ষমতা অন্যান্য সৃষ্টির চাইতে উত্তম। অতঃপর তাদের মধ্য থেকে হুজুরে আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশ্রেষ্ঠ, আলা, আফদল। এজন্য হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা সকল নবী এবং রসুলের চাইতেও আলা, উঁচু এবং সুস্পষ্ট। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ পাক তার পবিত্র কালামে কোরআনুল করিমের বিভিন্ন জায়গাতে হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমতা সম্পর্কে বর্ণনা করেছেন। আসুন আমরাও তার দুই একটি আয়াতে কারিমা শ্রবণ করি, যেমনটি পঞ্চম পারার সূরা নিসার 65 নম্বর আয়াত। আল্লাহ ইরশাদ ফরমান, হে হাবিব, আপনার প্রতিপালকের শপথ, তারা মুসলমান হবে না যতক্ষণ পরস্পরের ঝগড়ার ক্ষেত্রে আপনাকে বিচারক না মানে। অতঃপর যা কিছু আপনি নির্দেশ দিবেন তাদের অন্তরসমূহে সে সম্পর্কে কোনো দ্বিধা পাবে না এবং অন্তকরণে তা মেনে নেবে। দশম পারার সূরা তওবার 29 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমান রহিম, কাতিলুল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু। যুদ্ধ করো তাদের সাথে যারা ঈমান আনে না আল্লাহর উপর, কিয়ামত দিবসের উপর, এবং হারাম বলে মান্য করে না ওই বস্তুকে যাকে হারাম করেছেন আল্লাহ ও তার রসুল। 28 পারার সূরা হাশরের 7 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, এবং যা কিছু তোমাকে রসুল দান করে তা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো। সূরা আহজাবের 36 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমান, কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং না কোনো মুসলমান পুরুষ না কোনো মুসলমান নারী জন্য শুভা পায় যে যখনই আল্লাহ ও রসুল কোনো নির্দেশ দেন তখন তাদের ব্যাপারে স্বীয় কোনো ইখতিয়ার থাকবে। মাওলানা সৈয়দ নাঈমউদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই আয়াত থেকে প্রমাণিত হলো, প্রতীয়মান হলো মানুষের জন্য হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা প্রত্যেকটি বিষয়ের উপর ওয়াজিব। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোকাবেলায় কেউ আপন আত্মার স্বয়ং নিজে স্বাধীন নয়, অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন এটাই করতে হবে, এর বাহিরে গিয়ে যে আমি এটা করব, আমারটা আমি করব, এই ব্যাপারে কেউ স্বাধীন না। আমরা শুনছিলাম বিশ্বজগতের সৃষ্টিকর্তা আল্লাহ পাক তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ক্ষমতা দান করে ধন্য করেছেন, মুসলমানদের নিজস্ব ব্যাপারেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাকিম, হুকুমদাতা বানিয়েছেন, মুখতার বানিয়েছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যকে আবশ্যক করেছেন, এভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একই বিষয়ে ক্ষমতা প্রদান করেছেন যে যা চান যাকে চান যেভাবে চান আদেশ প্রদান করবে, যে বিষয়ে চান নিষেধ করবে। সদর শরিয়া মুফতি আমজাদ আলী আজমী আলী রহমতুল্লাহ আল করিম বলেন, হুজুরে আকদাস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহ পাকের একচ্ছত্র প্রতিনিধি। সমস্ত জগতে হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ক্ষমতার অধীনে করে দেয়া হয়েছে, যা ইচ্ছে করবেন, যাকে ইচ্ছে দান করবেন, যার থেকে ইচ্ছে ফিরিয়ে নেবেন, সমস্ত জগতে তার আদেশের পরিবর্তনকারী কেউ নেই, কারণ আল্লাহ বানিয়েছেন। কে বানিয়েছেন? আল্লাহ। সমস্ত জগৎ তার প্রভাবনাধীন, তার আদেশের অনুগামী, তিনি নিজের প্রতিপালক ছাড়া কারো প্রভাবনাধীন নন, সকল মানুষের মালিক। যে তাকে নিজের মালিক মানবে না, সে সুন্নতের মিষ্টতা থেকে, সুন্নতের মহাব্বত থেকে বঞ্চিত থাকবে। সকল জমিন তারই সম্পদ, সকল জান্নাত তারই উপহারস্বরূপ পাওয়া। কার? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আল্লাহ তাআলা তার মাহবুবকে উপহারস্বরূপ দিয়েছে। আসমান ও জমিনের সাম্রাজ্য হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমের অধীন। জান্নাত ও জাহান্নামের চাবিসমূহ তাঁরই হাতে সপোর্ট করা হয়েছে। রিজিক ও কল্যাণ, সকল দয়া দাক্ষিণ্য হুজুরের দরবার থেকে বন্টন করা হয়। দুনিয়া ও আখেরাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দানেরই একটি অংশ মাত্র। শরীয়তের আহকাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধীন করে দেয়া হয়েছে। যার উপর যা ইচ্ছা হারাম করে দিতে পারে, যার জন্য ইচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা হালাল করে দিতে পারেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মাহবুবকে সেই ক্ষমতা, অথরিটি, পাওয়ার দান করেছেন। আর যে কোনো ফরজ চাইলে ক্ষমা করে দিতে পারেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসুন প্রিয় ইসলামী ভাইরা, এই বিষয়ে আমরা কয়েকটা ঘটনা শুনেছি। ফরজ হজে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কী ক্ষমতা হজ সম্পর্কে? যখন আল্লাহ পাক আপন বান্দাদের উপর হজকে ফরজ করলেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবার মধ্যে হজ ফরজ হওয়ার ঘোষণা দিতে গিয়ে ইরশাদ করলেন, আইয়ুহান নাস কদ ফরাদাল্লাহু আলাইকুমুল হাজ্জা ফাহুজ্জু, অর্থাৎ হে লোকেরা, আল্লাহ পাক তোমাদের উপর হজকে ফরজ করেছেন, অতএব তোমরা হজ আদায় করো। তখন এক সাহাবী রসুল হযরতে আকরা বিন হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রতি বছরও কি হজ করা ফরজ? তিনবার। ওই সাহাবি আকরা বিন হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনবার জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছরই কি হজ করা ফরজ? কিন্তু প্রতিবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীরবতা অবলম্বন করলেন, কিছু বললেন না। অতঃপর আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, লাও কুলতু নাম লাও ওয়াজাবাত, যদি আমি হা বলে দিতাম তাহলে প্রতি বছরই হজ করা ফরজ হয়ে যেত। এই হাদিসটি মুসলিম শরীফের 1337 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে। মনে রাখবেন, হজ জীবনে একবার ফরজ। হাদিসে পাকে বর্ণিত রয়েছে সাহাবী রসুল হযরত আকরা বিন হাবিস রাদিয়াল্লাহু তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রতি বছর হজ ফরজ হওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছিলেন, বাল মাররাতান ওয়াহিদাতান ফামান যাদা ফাতাতাওয়ু, অর্থাৎ হজ একবারই ফরজ, যে একের অধিক করবে তা নফল হিসেবে গণ্য হবে। হুজুরে আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান, মহত্ব, ক্ষমতা উম্মতের চিন্তার অনুমানের বিষয়ে দেখুন। প্রতি বছর হজ ফরজ করার ক্ষমতা থাকা সত্ত্বেও উম্মতের কষ্টকে অনুভব করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কষ্ট থেকে বাঁচানোর জন্য হা বলেননি। যদি হা বলতেন ফরজ হয়ে যেত, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুকুত ছিলেন। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, মক্কি মাদানী আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ক্ষমতা এবং উম্মতের জন্য হুজুর ইসলাম হিদায়াঙ্গির ব্যাপারে আরও হাদিসে কারিমা শুনুন। মুসনাদে আহমদ 1735 নম্বর হাদিস, যদি আমার উম্মতের কষ্টের কথা মাথায় না থাকতো তবে আমি অবশ্যই মেসওয়াককে সেইভাবে ফরজ করে দিতাম যেভাবে আমি তাদের উপর ওযুকে ফরজ করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছে যে মেসওয়াক ফরজ করে দিতাম আমি, কিন্তু উম্মতের কষ্টের কথা স্মরণ করে আমি এটাকে ফরজ করিনি। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 167 নম্বর হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, যদি আমার উম্মতের কষ্টের কথা মাথায় না থাকত, তবে আমি ঈশার নামাজকে রাতের এক তৃতীয়াংশে বা মাঝ রাত পর্যন্ত দেরি করার জন্য আবশ্যক করে দিতাম। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের 422 নম্বর হাদিস, যদি বৃদ্ধদের দুর্বলতা এবং অসুস্থদের অসুস্থতার চিন্তা না হতো, তবে আমি এই নামাজ অর্থাৎ ঈশার নামাজকে অর্ধরাত পর্যন্ত অবশ্যই দেরি করে দিতাম। প্রিয় ইসলামী ভাইরা, এই মোবারক হাদিস সমূহের মাধ্যমে আমরা জানতে পারলাম হুজুনে আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি চাইতেন ঈশার নামাজের সময়কে পরিবর্তন করে দিতেন, তখন রাতের এক তৃতীয়াংশ কিংবা অর্ধেকের রাতের পূর্বে ঈশার নামাজ পড়া জায়েজ হতো না। এমনইভাবে ওজুর মধ্যে মিসওয়াক করা ফরজ করে দিতেন, তখন মিসওয়াক ছাড়া নামাজ হতো না। কিন্তু উম্মতের সহজের জন্য এরূপ করেননি। মনে রাখবেন, মিসওয়াক শরীফ আমাদের প্রিয় আকা মাদানী ওয়ালে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত 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 প্রিয় একটি সুন্নতে মোবারকা। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা তাইয়্যিবা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা দাখালা বাইতাহু ইয়াদা বিসসেওয়াকি, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ঘরে তাশরিফ নিয়ে আসতেন, সর্বপ্রথম মিসওয়াক করতেন, আল্লাহু আকবার, আর রাত বা দিন যখনই আরাম করতেন, জাগ্রত হয়ে ওযু করার পূর্বে মিসওয়াক করতেন। কি করতেন? তা আমরা করব না ছাড়ব, মিসওয়াক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখেন ফরজের কথা বলেছে, আমি কষ্ট অনুভব না হলে ফরজ করে দিতাম, তার মানে এটার কতটুকু গুরুত্ব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, এবং প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত মুহাব্বত করেছেন। আমাদের উচিত যেন অন্যান্য সুন্নতের উপর আমল করা। সব তো পাবেনই, সাথে সাথে মুখ পবিত্রতা ও আল্লাহ তাআলার সন্তুষ্টি হবে। যেমন রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, মেসওয়াক মুখের পবিত্রতা এবং আল্লাহ পাকের সন্তুষ্টির মাধ্যম। প্রিয় ইসলামী ভাইরা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহর মাহবুব সরকারে দু আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইখতিয়ার ক্ষমতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাই, সাহাবায়ে কেরাম বলতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবৈধ যেটা অন্যের জন্য হারাম সেটা কারো জন্য খাসভাবে হালাল করে দিতেন, কারণ আল্লাহ তাআলা তার মাহবুবকে ওই ইখতিয়ার, ওই ক্ষমতা, ওই অথরিটি, ওই পাওয়ার দিয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, মক্কা বিজয়ের সময় মদিনার তাজদার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার হেরেম শরীফের ঘাস ইত্যাদি কাটার উপর নিষেধাজ্ঞা আরোপ করার পর হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার অনুরোধে নিজের বিশেষ ক্ষমতা ব্যবহার করে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের প্রয়োজনের তাগিদে হেরেম শরীফের ইসখির নামক ঘাস কাটা হালাল ও জায়েজ করে দিয়েছেন, যেমনটি হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে। বুখারী শরীফের মধ্যে নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহ হাররামা মাক্কাতা, নিঃসন্দেহে আল্লাহ পাক মক্কা শরীফকে হেরেম বানিয়েছে, কাজেই না এখানে ঘাস উপড়াবে না এখানে এখানকার গাছ কাটবে, কেননা এইসব কাজ হেরেমে মক্কায় হারাম ও নিষিদ্ধ। এতে হযরতে আব্বাস বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, আমাদের জন্য স্বর্ণকার এবং আমাদের ঘরের ছাদের ইসখিস ঘাস কাটা জায়েজ করে দিন। ঘাসের নাম নিয়ে বললেন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এগুলো আমাদের কাজে লাগে। তখন নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, ইল্লাল ইযখিরা, অর্থাৎ ইযখির ঘাসে তোমাদের অনুমতি রয়েছে। যখন নিষেধ করলেন, যখন আয়েশা বললেন ইয়া নবী আল্লাহ এটা আমাদের দরকার, এটা আমাদের প্রয়োজন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময়ের জন্য এটা কি করে দিলেন, বৈধ করে দিলেন, হালাল করে দিলেন। একইভাবে দেখুন হেরেম শরীফের ঘাস কাটা হারাম হওয়ার ব্যাপারে হুজুর ইসলামের মুখে সুস্পষ্টভাবে শোনার পরেও হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো প্রসিদ্ধ সাহাবী, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসখিস ঘাসকে জায়েজ করে দেওয়ার জন্য অনুমতি প্রার্থনা করেছেন। এই দ্বারা কি বোঝা গেল, যে হারাম ঘোষণা দিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে কি বললেন, যে ইয়া নবী আল্লাহ আমাদেরকে অনুমতি দিন, তার মানে হচ্ছে এটা সাহাবায়ে কেরাম আলিহিম রিদওয়ান হুজুরে পূর্ণুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো সাধারণ মানুষ বা নিজের মতো মানুষ ভাবতেন না, বরং তাদের এই বিশ্বাস ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম ও হালালের আহকাম এটাকে পরিবর্তন করার ক্ষমতা দেওয়া হয়েছে, এবং স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেননি এতে আমার ক্ষমতা নেই, বরং নিজের ক্ষমতাকে ব্যবহার করে ইসখিস ঘাসকে হালাল জায়েজ ঘোষণা করেছেন, তাতে এই বিশ্বাসের উপর মোহর লাগিয়ে দিয়েছেন যে হ্যাঁ তোমরা যে আকীদা পোষণ করো এটাই কি সঠিক, এটাই সত্য। প্রিয় ইসলামী ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমতার এই পর্যন্ত বর্ণনাকৃত সকল ঘটনাই ওই জিনিস বা আহকামের ব্যাপারে ছিল যেগুলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ক্ষমতা বলে স্বতন্ত্রভাবে নিজের উম্মতের সকলের জন্য সহজতা প্রদান করেছেন, এটা সবার জন্য এভারেজ ছিল। এবার প্রিয় আকাশ আসলামের ক্ষমতায় সেই মর্যাদা মহত্ব দেখুন, কোনো বিষয় উম্মতের জন্য তো ফরজ বা ওয়াজিব, কিন্তু কেউ তা বর্জন করে তবে গুনাহগার হবে, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বিশেষ ক্ষমতা বলে সম্মানিত হওয়ার কারণে এক বা কয়েকজনের সেই ফরজ ওয়াজিব বর্জন করার অনুমতি প্রদান করেছেন সাহাবায়ে কেরামের মধ্যে। একটা হচ্ছে এভারেজ সবার জন্য আইন, সবাইকে এটা মাফ, যেমন হজের ব্যাপারটা শুনলাম, যেমন ইসখিস ঘাসের কথা শুনলাম, মেসোয়াকের কথা শুনলাম, ঈশার নামাজের কথা শুনলাম, এগুলো সবার। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিতে সাহাবায়ে কেরামের মধ্যে এমন সাহাবায়ে কেরাম ছিলেন কোনো ঘটনা সবার জন্য ফরজ ছিল, কিন্তু একক ব্যক্তির জন্য ওই ফরজকে আল্লাহ নবী ইসলাম রহিত করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। এতে কোনো সন্দেহ নেই, প্রত্যেক মুসলমানের উপর দিন রাত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ, এর ফরজিয়তকে অস্বীকার করা কুফরি, এবং জেনে শুনে একবার ছেড়ে দেয়া ব্যক্তি কবিরা গুনাহ সম্পাদনকারী, জাহান্নামের আগুনের হকদার। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, খামসু সালাতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা, দিন ও রাতে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ, কিন্তু উৎসর্গ হয়ে যান হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমতার উপর, সকল উম্মতের উপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার পরেও এক ব্যক্তির আবেদন কবুল করে তাকে তিন ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেওয়ার অনুমতি প্রদান করেছেন। হ্যাঁ, এই হাদিসটি মুসনাদে আহমদ 20309 নম্বর হাদিস, এক ব্যক্তি রসুলে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে উপস্থিত হলেন, এবং এই শর্তে ইসলাম কবুল করার জন্য সম্মত হলো যে আমি দুই ওয়াক্ত নামাজ পড়ব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা কবুল করে নিলেন। মনে রাখবেন, নামাজ ছেড়ে দেওয়ার এই অনুমতি শুধুমাত্র ওই ব্যক্তির জন্য নির্ধারিত, অন্য কারো জন্য না। অন্যদের জন্য এক ওয়াক্ত নামাজ ও শরীয়তের অনুমতি ছাড়া ছেড়ে দেওয়া জায়েজ নেই। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা শুনলেন, মুসলমানের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে নিজের ক্ষমতা বলে তিন ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার অনুমতি প্রদান করেছেন। তাছাড়া রোজার কাফফারা সম্পর্কিত একটি ঘটনা রয়েছে, তাও শুনুন। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমতা দিয়েছেন কে? এই যে নামাজ ফরজ করেছেন কে? ক্ষমা করতে পারেন কে? নবীকে নবী হিসেবে পাঠিয়েছেন কে? আমাদের কাছে কোরআন পাঠিয়েছেন কে? আল্লাহ তাআলা যদি তার নবীকে দান করে, ক্ষমতা দেয়, আপনার আমার কোনো কিছু করার আছে? আল্লাহ আমাকে এটা করতে হবে যে বিশ্বাস করতে হবে, আমি যদি বিলিভার না হই যে আল্লাহর নবীর এই ক্ষমতা আছে, আমি যদি এটাকে স্বীকার না করি তাহলে আমার ঈমান থাকবে না। যেহেতু কোরআনে বর্ণিত আছে, যেহেতু হাদিসে বর্ণিত আছে, প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মাহবুব সরকারে দু আলাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ক্ষমতা বলে একজনের জন্য সুন্দর পদ্ধতিতে কাফফারা দিয়েছেন। আল্লাহু আকবার। যেমনটি মুসলিম শরীফের হাদিস নাম্বার 560 এ বর্ণিত রয়েছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, এক ব্যক্তি দরবারে রেসালাতে উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ধ্বংস হয়ে গিয়েছি। ইরশাদ করলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন বিষয়টি তোমাকে ধ্বংস করে দিয়েছে, ধ্বংসে পতিত করেছে? আরজ করলেন, আমি রমজানে নিজের স্ত্রীর সাথে সহবাস করে ফেলেছি। ইরশাদ করলেন, তুমি কি গোলাম আজাদ করতে পারবে? আরজ করা হলো, না ইয়া রাসূলুল্লাহ। ইরশাদ করলেন, লাগাতার দুই মাস রোজা রাখতে পারবে? আরজ করল, না। ইরশাদ করলেন, 60 জন মিসকিনকে খাবার খাওয়াতে পারবে? আরজ করল, না। এই সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র খিদমতে খেজুর পেশ করা হলো। নবী সাল্লামের দরবারে খেজুর কোথাও থেকে তোহফা হিসেবে আসলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে ইরশাদ করলেন, এগুলো দান করে দাও। খেজুরগুলো দিয়ে তাকে বললেন কি, এগুলো দান করে দাও। আরজ করল, এগুলো কি আমার চেয়ে বেশি অভাবীকে দান করব? অর্থাৎ ওই ব্যক্তি বলছেন, সাহাবী বলতেছেন, আমার চাইতে অধিক অভাবীকে দান করব, অথচ পুরো মদিনায় এমন কোনো ঘর নেই যে আমার সমান অভাবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে মুচকি হেসে দিলেন, এমন কি তার দাঁত মুবারক প্রকাশ পেয়ে গেল এবং ইরশাদ করলেন, যাও এই খেজুরগুলো নিজের পরিবার পরিজনদেরকে খাইয়ে দাও, মনে করো এতেই তোমার কাফফার আদায় হয়ে গেছে। আলা হযরত আজিমুল বরকত আশা ইমাম আহমদ রেজা রহমতুল্লাহ তাআলা আলাইহি ফতোয়া রিজভি হাদিস শরীফ উদ্ধৃত করার পর হুজুর ইসলামের মর্যাদা মহত্ব বর্ণনা করতে গিয়ে বলেন, মুসলমানরা, গুনাহগারদের এমন কাফফারা সম্পর্কে হয়তো কেউ শুনেনি যে রোজা ভঙ্গ করার ফলে সোয়া দুই মন খেজুর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবার থেকে প্রদান করা হয় যে নিজে খেয়ে নাও, আল্লাহু আকবার, কাফফারা হয়ে যাবে। আল্লাহ, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতপূর্ণ দরবার, শাস্তিকে পুরস্কার দ্বারা পরিবর্তন করে দেন। তিনি আরো বলেন, তার একটি কৃপার দৃষ্টি কবিরা গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন করে দেয়া হয়, তাই গুনাহগারদের ভুলকারীদের ধ্বংসপ্রাপ্তদের তারই দরজায় দেখিয়ে দিয়ে আল্লাহ তাআলা বলেন, আর যদি কখনো তারা নিজের আত্মার প্রতি জুলুম করে তখন এই মাহবুব তারা আপনার দরবারে হাজির হয়, অতপর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে আর রসুল তাদের পক্ষ হয়ে সুপারিশ করে, তবে অবশ্যই আল্লাহকে তওবা কবুলকারী দয়ালু পাবে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আই মাহবুব আপনি বলে দিন, যখন আপনার উম্মতিরা নিজের প্রতি জুলুম করবে তারা আপনার দরবারে আসবে, আর আপনি যদি তাদের পক্ষ হয়ে সুপারিশ করেন আল্লাহ তাআলা আমাকে আল্লাহ তাআলাকে ক্ষমাকারী হিসেবে পাবে। কত সুন্দর পদ্ধতি প্রিয় ইসলামী ভাইয়েরা! আল্লাহ পাক পরস্পর লেনদেনের বিষয়ে দুইজন পুরুষকে সাক্ষী হিসেবে বানিয়েছেন। কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাশহিদু শাহীদাইনি মির রিজালিকুম, অর্থাৎ দুইজন সাক্ষী করে নাও নিজেদের পুরুষদের মধ্য থেকে। অর্থাৎ ইসলামী শরীয়তের মধ্যে দুইজন সাক্ষী পুরুষের নিতে হবে, যে কোনো বিষয়ে একজন পুরুষের সাক্ষর শরীয়তে গ্রহণযোগ্য না, এটি আল্লাহ পাকের নির্দেশ যা সকল মুসলমানের জন্য। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ইচ্ছা অনুযায়ী হযরতে খুযাইমা রাদিয়াল্লাহু তাআলাকে এই সাধারণ নির্দেশ থেকে মুক্ত ঘোষণা দিলেন, যে কোনো বিষয়ে তার একা সাক্ষ্যকে দুজন পুরুষের সাক্ষর সমতুল্য করে দিয়েছেন। ইরশাদ করেছেন যে খুযাইমা কারো পক্ষে সাক্ষ্য দেয় বা কারো বিপক্ষে সাক্ষ্য দেয় তার একা সাক্ষ্যই যথেষ্ট, অন্যের সাক্ষ্য দিলে দুইজন সাক্ষী লাগবে, আর খুযাইমা যদি সাক্ষী দেয় দুইজনের সাক্ষ্যের বরাবর। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, রসুল আকরাম নূরে মুজাস্সাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপক ব্যাপারে বেশুমার এরকম অসংখ্য বিষয় আসছে, রসুল আকরাম নূরে মুজাস্সাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুখতার বানিয়েছেন, মালিক ও মুখতার। অতএব আমাদের উচিত ওই প্রিয় নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করা। আমরা বয়ানের প্রথমে শুনেছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাফাতের ওয়াকেয়া, আল্লাহ আল্লাহ, কিয়ামতের দিন যখন নবীরা বলবে অন্যের নিকট যাও, আমি এই কাজের জন্য না, আমি এর জন্য উপযুক্ত নই, ইযহাবু ইলা গায়রি, আমার প্রিয় আকা বলবেন আনাল্লাহা আনাল্লাহা, আল্লাহ তাআলার দরবারে সেজদায় অবনীত হবেন, না শুধু বিচার শুরু হবে বরং জাহান্নাম থেকে খুঁজে খুঁজে কার হৃদয়ের মাঝে সরিষার দানা পরিমাণ ইমান আছে তাকে বাঁচাবে। আমার নবী কত দয়ালু, আল্লাহ তাআলা তার মাহবুবকে কত ভালোবাসা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। ওই নবীকে আজ আমরা ভুলে যাই, ওই নবীর সুন্নতকে আজকে আমরা পালন করতে অনেক বাহানা তালাশ করি, অনেকে অনেক কিছু বলি, আরে আমি আর চাকরি ঠিক থাকবে না, ব্যবসা ঠিক থাকবে না, আমার ঘরের লোক ঠিক থাকবে না, আত্মীয় কী বলবে, ফ্রেন্ড সার্কেল কী বলবে, এরকম বলি না? না প্রিয় ভাই, ওই নবী সাল্লামকে মোহাব্বত করুন, ওই নবীর সুন্নতকে আঁকড়ে ধরুন। এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে হাকিকাতে আমাদের বন্ধু, সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ বন্ধু হচ্ছে আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের উচিত ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মোহাব্বত করা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সে তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী এটাই চায় যেন প্রতিটি উম্মতের সাথে আল্লাহর নবীর মোহাব্বতকে পরিপূর্ণভাবে লেগে যাক। শুধু এটা না যে বাস ভালোবাসি, এটা না, কথার মাঝে না, যেন আমরা হাকিকতে সুন্নতের মাঝে আমলের জিন্দগিতে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে প্রতিটি পার্টে পার্টে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। দাওয়াত ইসলামী এটাই চায়। আলহামদুলিল্লাহ, এই টার্গেট নিয়ে দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ কাফেলা সফর করছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। আমিন বিজাহিন নাবিগিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা সম্পর্কে রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক উত্তম আচরণী সদকা, চাই তা ধনীর সাথে হোক কিংবা দরিদ্রের সাথে, যে ব্যক্তি পিতামাতার সাথে সদ্ব্যবহার করল তার জন্য সুসংবাদ যে আল্লাহ পাক তার বয়স বাড়িয়ে দিবেন। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা ওয়াজিব এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হারাম এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। আত্মীয়ের সাথে ভালো আচরণের নাম এটা নয় যে সে ভালো আচরণ করলে তুমি করবে, এই জিনিসই তো প্রকৃতপক্ষে বিনিময় করা হলো। আর যে তোমার সাথে খারাপ আচরণ করবে তুমি তার সাথে ভালো আচরণ করবে, এটাই হচ্ছে উত্তম আচরণ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আত্মীয়র সাথে উত্তম আচরণ বজায় রাখার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আসুন দাওয়াত ইসলামীর সাপ্তাহিক ইজতেমাতে যে সকল দরুদ শরীফ ও দোয়া পাঠ করা হয় আমরা তা পাঠ করে নিই। হযরতে সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই দরুদ শরীফ পাঠ করবে যদি দাঁড়ানো থাকে বসার পূর্বে, আর বসা থাকলে দাঁড়ানোর পূর্বে তার গুনাহ ক্ষমা করে দেয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম। যে ব্যক্তি এই দরুদ শরীফ পাঠ করবে তার উপর রহমতের 70টি দরজা খুলে দেওয়া হয়। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হযরতে আহমদ সাবির রহমতুল্লাহ আলাইহি কতিব বুযুর্গে বর্ণনা করেন, এই দরুদ শরীফ একবার পাঠ করলে 600,000 বার দরুদ শরীফ পাঠ করার সওয়াব অর্জন হয়। আমরাও পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহি সালাতান দাইমাতাম বিদাওয়ামি মুলকিল্লাহ। একদিন এক ব্যক্তি আসলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি তাকে নিজের এবং সিদ্দিকে আকবর রাদিয়াল মাঝখানে বসালেন। এতে সাহাবাই কেরাম আলী হরিদান অত্যন্ত আশ্চর্য হলেন, এই সম্মানিত লোকটিকে। যখন তিনি চলে গেলেন রসুলি আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সে যখন আমার উপর দরুদ শরীফ পাঠ করে তো এভাবে পড়ে, আমরাও চেষ্টা করি প্রিয় দরুদটি পড়ার জন্য। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু আতারদালা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এভাবে দরুদ শরীফ পাঠ করবে তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন বর্ণিত রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন, এই দোয়া পাঠকারীর জন্য 70 জন ফেরেশতা 1,000 দিন পর্যন্ত নেকি সে মলিকতে থাকেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নূর আল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ। হসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ
আল্লাহ
ইসলামী ভাইরা আসুন, দোয়ার সময় হয়ে গিয়েছে। আমরা আমাদের গুনাহের কথাগুলোকে স্মরণে এনে চোখ বন্ধ করে সম্ভব হলে কেঁদে কেঁদে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر وارحم وانت خير الراحمين مولاي كريم الله يا غفار يا ستار يا رحمن يا رحيم يا ذا الجلال والاكرام مولاي غفار ستار امرا গুনাহগার সিয়াকার বদকার সেই যে ছোট সময় থেকে তোমার নাফরমানি করতে শুরু করেছি, যখন থেকে বুঝে আসছে কত নাফরমানি করেছি, দিনের আলোয়ে, রাতের আধারে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, মাওলা কত গুনাহ করেছি, চার দেয়ালের ভেতর লুকিয়ে লুকিয়ে গুনাহ করেছি, ভেবেছি কেউ আমার গুনাহ দেখেনি, কিন্তু মাওলা হাকিকতে তুমি সব দেখেছো। কিয়ামতের দিন সবার সামনে যখন আমার চেহারাকে উন্মুক্ত করে দিবে, আমার নামায় আমলকে খুলে দিবে, আমি কিভাবে মুখ দেখাবো মাওলা? ইয়া গাফফার ইয়া সাত্তার ইয়া রহমান ইয়া রহিম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, মাওলা ইয়া গাফফার সাত্তার, আমরা আমাদের প্রতিটি গুনাহ থেকে তওবা করছি মাওলা, আমাদের প্রত্যেকের জীবনের সকল গুনাহকে মাফ করে দাও মাওলায়ে করিম, আমাদের প্রিয় মা বাবাকে ক্ষমা করে দাও মাওলায়ে করিম। জানি না কেমন রেখেছো প্রিয় বাবাকে, প্রিয় মাকে। মাওলায়ে করিম আমাদের জুনায়েদ ভাইয়ের বাবার মৃত্যুবার্ষিকী, আমাদের অনেকের প্রিয় বাবা আজ পৃথিবীতে নেই, জানি না আমাদের প্রিয় বাবা কেমন আছে, আমাদের প্রিয় মা কেমন আছে। যে প্রিয় মা রাতের বেলা আমাদের জন্য বসে থাকতো, অপেক্ষা করতো কখন খোকা আসবে, যখন ঈদ আসতো প্রিয় বাবা হয়তো পোশাক কিনতে পারতো না, কিন্তু আমাদের জন্য নতুন পোশাক নিয়ে আসতো। মাওলায়ে করিম ওই প্রিয় বাবা প্রিয় মা আমাদের মাঝে নেই। হে আল্লাহ, হে আল্লাহ, আমাদের প্রিয় মা বাবার পক্ষ থেকে আমরা ক্ষমা চাই, তাদের জানা অজানা ইচ্ছা অনিচ্ছা সকল গুনাহকে মাফ করে দাও, তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। হে আল্লাহ, মাওলায়ে করিম আমাদের সকলের পেরেশানিকে দূর করে দাও, ঋণগ্রস্ততা, ওয়াহেতুক মামলা মোকাদ্দমা, রোজগারহীনতা, মাওলায়ে করিম পারিবারিক পেরেশানি, অনেক ইসলামী ভাই দোয়া চেয়েছে মাওলা, বিভিন্ন পেরেশানিতে জর্জরিত, কেউ অসুস্থ, কেউ ঋণগ্রস্ত, কেউ ওয়াহেতুক মামলা মোকাদ্দমা, রোজগারহীনতা, পারিবারিক সমস্যা, সন্তানের অবাধ্যতা, কেউ আবার সন্তান প্রার্থী, মাওলায়ে করিম বিভিন্ন জন বিভিন্ন পেরেশানি নিয়ে তোমার দরবারে হাত তুলেছে মাওলা। হে আল্লাহ, তুমি প্রত্যেক পেরেশানগ্রস্ত পেরেশানিকে দূর করে দাও, সকল অসুস্থ ব্যক্তিদেরকে শিফা দিয়ে দাও, ঋণগ্রস্তকে ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দাও। হে আল্লাহ, রোজগারহীনকে হালাল রুজির ব্যবস্থা করে দাও, যারা লেখাপড়া করছে মাওলা মুখস্থ শক্তি বুঝার শক্তিকে সম্প্রসারণ করে দাও। হে আল্লাহ, আজ্জা ওয়াজাল বিশ্বের মুসলমানদের প্রতি তুমি দয়া করো, ফিলিস্তিনের মুসলমানদেরকে মাওলা দয়া করো, ইয়ামেন, সিরিয়া মাওলায়ে করিম, ভারত, মায়ানমার সহ সারা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করো। 360 আউলিয়ার পুণ্যভূমি আমাদের এই মাতৃভূমি বাংলাদেশের প্রতি খাস রহমত নাজিল করো, অভ্যন্তরীণ আন্তর্জাতিক সকল ষড়যন্ত্র থেকে আমাদের এই প্রিয় মাতৃভূমিকে হেফাজত করো, বিশ্বের বুকে আমাদের দেশকে মাওলা শক্তিশালী রাষ্ট্র হিসেবে সুপ্রতিষ্ঠিত করো। মাওলায়ে করিম, গুনাহ করতে করতে আমাদের কল্প কালো হয়ে গিয়েছে মাওলা, হে আল্লাহ, গুনাহের কারণে তোমার ভয়ে চোখে অশ্রু আসে না মাওলা। হে আল্লাহ, আজসাওয়াজাল আমাদের গুনাহকে তুমি ক্ষমা করে দাও, আমাদের প্রত্যেকের কলবকে তোমার মারিফাতের আলো ধারা উদ্ভাসিত করে দাও। হে আল্লাহ, আউলিয়ায়ে কামিলিনের ফয়েজ ধারা আমাদেরকে ধন্য করে দাও, আমাদের আপন আপন পীর ও মুর্শিদের ফয়েজ বরকত দ্বারা ধন্য করে দাও। হে আল্লাহ, শেখ তরিকত আমিরে আহলে সুন্নত সহ সকল উলামায়ে আহলে সুন্নত, মাশায়েখ আহলে সুন্নতকে মাওলা হেফাজত করো। হে আল্লাহ আজ্জাওজাল আমাদেরকে গুনাহ মুক্ত জীবন দান করে দাও, দাওয়াত ইসলামের এই মাদানী পরিবেশে আমাদেরকে মৃত্যু দান করো, তোমার প্রদত্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদর্শিত সাহাবায়ে কেরাম অনুসৃত পথ আর মত আহলে সুন্নাত ওয়াল জামাতের মাঝে আমাদেরকে স্থায়িত্ব দান করো, সকল প্রকার গোমরাহী থেকে, বেদাতি থেকে, দুশ্মনে রসুল, দুশ্মনে সাহাবা ও আহলে বায়েত থেকে, দুশ্মনে আহলে বায়েত থেকে আমাদের আমাদের বংশধরকে হেফাজত করো। হে আল্লাহ আজ্জা ওয়াজাল আমাদের সকলের অন্তরের সকল জায়েজ দোয়াকে মদিনার খুশবুদার ঠান্ডা ঠান্ডা হাওয়ার ওসিলায় কবুল করে নাও। إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِحَقِّ لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ
আকা তোমায় লাখো সালাম, আকা তোমায় লাখো সালাম, আকা তোমায় লাখো সালাম, প্রিয় নবী সম্মানিত সর্বগুণে গুণান্বিত, প্রিয় নবী সম্মানিত সর্বগুণে গুণান্বিত, সম্মানিত গুণান্বিত, সম্মানিত গুণান্বিত, তোমায় লাখো সালাম, তোমায় লাখো সালাম, তোমায় লাখো সালাম, তোমায় লাখো সালাম, খোসালাম জ্ঞানের আলোয় আলোকিত, কিরণ তোমার বিছরিত, জ্ঞানের আলোয় আলোকিত, কিরণ তোমার বিছরিত, হয়নি কেহ তোমার মত, হয়নি কেহ তোমার মত, তোমায় লাখো সালাম, তোমায় লাখো সালাম, তোমায় লাখো সালাম, খোসালাম মাঝদরিয়ায় তোরে ডুবন্ত অসহায় তোমার উম্মত কত, মাঝদরিয়ায় তোরে ডুবন্ত অসহায় তোমার উম্মত কত, বাঁচাও নবী সম্মানিত, তোমায় লাখো সালাম, তোমায় লাখো সালাম, তোমায় লাখো সালাম, প্রিয় নবী সম্মানিত সর্বগুণে গুণান্বিত, প্রিয় নবী সম্মানিত সর্বগুণে গুণান্বিত, সম্মানিত গুণান্বিত, তোমায় লাখো সালাম, তোমায় লাখো সালাম, তোমায় লাখো সালাম, তোমায় লাখো সালাম, তোমায় লাখো সালাম।
বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
চারিদিকে হুক প্রসার নেকির দোয়াত, উম্মত হুক খোদা ভীরু হের সু